الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء. وقال النبي صلى الله عليه وسلم الجالب مرزوق والمحتكر ملعون. أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله. بزرگان معزز و محترم، আমাদের দিন ইসলামে বেচাকেনার যে ফর্মুলা, জায়েজ নাজায়েজের যে বিধান, এগুলো নিয়ে আলোচনা চলতেছিল। আমি এক জুমাতে বলেও ছিলাম, আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় সাগরেদ, যিনি 40 জন তো শ্রেষ্ঠ সাগরেদ, তার মধ্যে দ্বিতীয় যিনি, তাকে কেউ জিজ্ঞাসা করছিল আপনি আত্মশুদ্ধির উপরে কোন কিতাব তো লিখলেন না, কত কিতাব আপনি লিখছেন, আত্মশুদ্ধির কোন কিতাব তো লিখলেন না। উনি বলেন কেন লিখি নাই, আমি তো জামে সগীর লিখে দিছি, তাহলে আত্মশুদ্ধি লিখলাম না কেমনে? প্রশ্নকারী বলল হুজুর, জামে সগীরের মধ্যে তো আত্মশুদ্ধির কথা নেই, ওখানে কোন ক্যানাবিসে হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এইগুলো লেখা আছে ওখানে, আত্মশুদ্ধি তো নেই আপনি যেটা দাবি করতেছেন। তো হযরত মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই আবু হানিফার দ্বিতীয় সাগরেদ, ওনার নাম মুহাম্মদ, হানাফি মাযহাবের যত ফিকার কিতাব, ফরায়েজ, সব কিতাবের উৎস এই ইমাম মুহাম্মদের কিতাব। উনি আবু হানিফা রহমাতুল্লাহ ক্লাস থেকে যে ইলমুল ফিকহ শিখেছিলেন, সেটাকে লিপিবদ্ধ করছিল, সেটাই হানাফি মাজহাবের উৎস। ওই কিতাবের আবার উৎস কোরআন সুন্নাহ, প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর বাইরে কিছু। তো ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ বললেন, এটা আমি হালাল হারাম লিখছি, এটাই তো তাসাউফের মূল কথা, আত্মশুদ্ধির মূল কথা। একটা মানুষ হালাল হারাম বেচে চলবে, পার্থক্য করবে, সব একাকার করে ফেলবে না। যে ব্যক্তির হালাল হারাম মিক্সার হয়ে যায়, আগেও বলেছি, এক নম্বর ক্ষতি হয় তার মালে বরকত থাকে না, অনেক কামায়, কিন্তু আজকে এই বিপদ, বিবি সাহেবের টিউমার হয়েছে, কালকে আর এক বিপদ, বড় ছেলের বউর এই হয়েছে, এইগুলোর পিছনে খরচ করতে করতে কোন পয়সা থাকে না। হালাল হারাম একাকার করলে সে বরকত পায় না, কোটি টাকা কামাই করো তার সংসার চলে না, সব সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, ডাক্তারদেরকে দিয়ে আসতেছে, বড় আজাব, এটা বরকত শেষ। যার মালে বরকত আছে তার তো অল্প টাকায় মাস পার হয়ে যায়, 20-30 হাজার টাকা এসে মাস পার করে দিচ্ছে, কারো কাছে হাত বাড়াইতে হইতেছে, এটা বড় ক্ষতি। হালাল হারাম একাকার করলে দ্বিতীয় ক্ষতি হল, তার ইবাদত কবুল হয় না। ইবাদতের জন্য শরীর পাক হওয়া জরুরি, কাপড় পাক হওয়া জরুরি, বডি, শরীর যে পাক হওয়ার কথা বললাম, আমরা তো সাধারণত বুঝি শরীর পাক মানে কোন নাপাক লাগান নয়, আমরা একটু বুঝে বসে থাকি, আমার শরীরে কোন পেশাব পায়খানা কোন নাপাক লাগানো নেই, শরীর পাকের এটুকু অর্থ না, আরো অর্থ আছে, তার শরীরের কোন রক্ত ফোটা হারাম উপার্জন থেকে হইতে পারবে না, তখন শরীর পাক। শরীরের কোন রক্ত ফোটা হারাম পয়সার দ্বারা হয় নাই, এই হল শরীর পাকের ব্যাখ্যার মধ্যে একটা কথা। এই বাহ্যিক পাক তো লাগবেই, আভ্যন্তরীণ পাক, এই পাক না হওয়ার কারণে তার ইবাদত আল্লাহ পর্যন্ত যায় না। তিন নম্বর ক্ষতি হয়, সে অনেক দোয়া করে, এমনকি বাইতুল্লাহ চলে যায়, বাইতুল্লাহ সেখান থেকে বাইতুল্লাহ সামনে নিয়ে হাত বাড়ায়, ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি, এরকম করতে থাকে, কিন্তু তার দোয়া কবুল হয় না। নবীজি বলেন, আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া পর থেকে কবুল হবে, মাতআমুহু হারামুন ও মাশরাবুহু হারামুন ও মালবাসুহু হারামুন, তার খানা হারাম, তার পান করা হারাম, সে যে লেবাস পরে রাখছে লেবাস হারাম, প্রত্যেকে দোয়া কবুল। মক্কা শরীফ গেলেই হবে, শেষ রাতে রুটি কানলেই হবে, বাইতুল্লাহ গেলেই হবে সব আরাম। দোয়া কবুল হয় না। চার নম্বর সমস্যা আমি বলেছিলাম, তার ব্রেনকে আল্লাহ তাআলা উল্টা করে দেয়। ব্রেনকে কি করে দেয়? উল্টা করে দেয়। ব্রেন যখন উল্টা হয়ে যায় তখন সমস্ত মন্দ কাজগুলোকে সে ভালো কাজ দেখে, যত নাজায়েজ কাজ, হারাম কাজ, ক্যাসিনো, জুয়া, এগুলোকে সে ভালো কাজ মনে করে, খুব ফায়দা, নাউযুবিল্লাহ এগুলো মনে করে। আর হুজুররা যেগুলো বলে, কষ্ট করে হালাল ভাবে উপার্জন করো, এগুলো খারাপ লাগে। এই হুজুরদের কথা মানলে সারা জীবনও পয়সা জমা করা যাবে না, বড় লোক হওয়া যাবে না। আর জোয়াতে গেলে রাতারাতি আঙ্গুল ফুলে গলা গাছ, এটাই তো ভালো, নাউযুবিল্লাহ, এটাই ভালো। তারপরে কি হয়? তারপরে দেখা যায় মালও থাকে না, জানও থাকে না। আখরাত তো আছেই, আখরাতের আজাব গজব, দুনিয়াতে পাকড়াও হয়ে যায়, তার জেল ফাঁসি হয়ে যায়, তার টাকা পয়সা সরকার নিয়ে যায়, তো সে জুয়ার মধ্যে কামিয়াবি দেখছিল, অথচ এর মধ্যে ধ্বংস ধ্বংস রয়ে গেছে। এরকম প্রত্যেকটা ব্যাপারে সে সঠিকটাকে ভুল দেখে, আর ভুলটাকে কি দেখে? সঠিক। এই যারা এতাতি হয়েছে এদেরকে চোখে আঙুল তো দেখাই দিছে, তোমরা যারা মানতেছ এই লোকটা গোমরা হয়ে গেছে, এই লোকটা গোমরা হয়ে গেছে। এর অধিকাংশ ব্যাখ্যা কোরআন হাদিসের উল্টা, কিন্তু এরা বুঝতে রাজি না। তো উনি ঠিক, আপনি বোঝেন নাই, দুনিয়ার কোন আলেম বোঝে নাই, দেওয়ান বোঝে নাই, সাহারানপুর বোঝে নাই, পুরা ভারতের ওলামারা বোঝে নাই, পাকিস্তানের ওলামারা বোঝে নাই, বাংলাদেশের ওলামারা বোঝে নাই, সৌদির ওলামারা বোঝে নাই, কেউ বোঝে নাই, তাহলে একটা লোক বুঝছে। এটা কিভাবে সম্ভব? পুরা দুনিয়ার মধ্যে হক একজন বুঝতে পারল, আর কোন দেশের লোক হক বুঝতে পারল না, কিভাবে হয়? দিমাগ উল্টা হয়ে গেছে মানুষের। দিমাগকে আল্লাহ গাধার দিমাগ দ্বারা পরিবর্তন করে দেয়, মানুষের দিমাগকে গাধার দিমাগ, হালাল হারাম একাকার করে ফেলে। এই জন্য এই ব্যাপারে আমাদের খুব সতর্কতা লাগবে, খুব সতর্কতা লাগবে। যেখানে হারাম মিশে আছে, আমি বলেছি বিশেষ করে তেলের মধ্যে সমস্যা, আর এই তেল বিভিন্ন খাবারের ভিতরে ব্যবহার হয়, ওই খাবারটাও সমস্যা। মূল সমস্যা ঢুকছে তেলের মধ্যে, শুকরের চর্বি ঢুকছে তেলের মধ্যে, আর তেল ঢুকছে সব খাবারের মধ্যে। এই জন্য আপনাদেরকে বলছি, নিজেরা সরিষার তেলের মিল নিজেরা তৈরি করেন, মানুষদেরকে হালাল খাওয়ান, নিজেও হালাল খান। নিজেরা করা ছাড়া দিনদার লোকেরা করা ছাড়া রাস্তা নেই। আলহামদুলিল্লাহ আমি যেখানে থাকি মোহাম্মদপুর, সেখানে আমি এই বয়ান করেছি এবং সেখানেও কয়েক ভাই নিজেরা চোখের সামনে সরিষা ভেঙ্গে বিক্রি করার এরাদা করেছে, এরাদা ইচ্ছা করেছে। এক ভাই শুরু করে দিছে, এক ভাই শুরু করে দিছে, তো দেখলেই বোঝা যায় বাজারের কোন তেলের সাথে এই সরিষার তেলের মিল নেই, একদম মনে হবে মধু। এই বোতলটা দেখলে মনে হয় মধু চোখের সামনে ভাঙ্গাই দিচ্ছে। এইটা ছাড়া যেভাবে শুকর ছড়াইছে বাচ্চা কঠিন, আল্লাহ আমাদেরকে হেফাজত। আজকে যে বিষয়টা বলার ইচ্ছা করেছি, আল্লাহ তৌফিক দান করেন, সেটা হল মুসলমানের সিফাত হল আর এক মুসলমানের প্রতি দয়া মায়া। মুসলমানের সিফাত এটা, মুসলমানের গুণ এটা। এর জন্য অনেক আয়াত আসছে, অনেক হাদিস আসছে। আমি ইশারা করার জন্য একটা আয়াত পড়ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। প্রথম নবীজির কথা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যারা এই মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার দাবি করবে, আমি ওনার উম্মত, ওনার অনুসারী, তো তাদের কয়েকটা গুণাবলী বলা হয়েছে। এক নম্বর, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের মোকাবেলায় খুব কঠিন কঠিন, কাফেরদের মোকাবেলায় খুব কঠিন, দেখতে ছিন্ন ছিন্ন, আর কাফেররা একটা আসে হাতির মতো, যদি এর সামনে টিকতে পারেন। এ তো জিন্দা, মুসলমান তো জিন্দা, কাফের তো মুর্দা। তো মুর্দার লোক যদি এক লাখ হয় আর আপনি জিন্দার লোক একজন হন, তো কে পারবে? আপনি পারবেন? তার তো জিন্দা, ওরা তো মুর্দা, দেখতে বিশাল, ভৌগোলিক দেখতে বিশাল, কিন্তু ওর মধ্যে না কোন সাহস আছে, না ইমানি শক্তিতে বলিয়ান হইতে পারছে, কিছুই হইতে পারে। গজুয়ায় মোতার মধ্যে খ্রিস্টান বাহিনী 2 লক্ষ, খ্রিস্টান বাহিনী 2 লক্ষ, মুসলমান 3,000। নবীজি বলে দিচ্ছেন অমুক শহীদ হয়ে গেলে অমুক ঝান্ডা ধরবে, সেও শহীদ হয়ে গেলে অমুক ঝান্ডা ধরবে, 3 জনের নাম বলে দিছে, জায়েদ, জাফর, আবদুল্লাহ ইবনে রাওয়াহা, 3 জনের নাম বলে দিছে। এই 3 জন শহীদ হয়ে গেলে তোমরা আর একজনকে আমির বানাই নিও, জিম্মাদার বানাই নিও। এই যুদ্ধে খ্রিস্টান বাহিনী 2 লক্ষ, মুসলমান 3,000। যুদ্ধের মেয়াদ 2 দিন, মাসকে মাস 2 দিন যুদ্ধ হয়েছে, 2 লক্ষ খ্রিস্টান বাহিনী হেরে গেছে, মুসলমানরা কামিয়াব হয়েছে। এরা জিন্দা, ওরা মুর্দা। তো কাফেরের মোকাবেলায় এরা খুব কঠিন, বজ্র কঠিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে যখন মুসলমান হয়ে গেল, আবু বকর তো আগের হয়ে গেছে, উনি তো একদম শুরুর দিকে, একদম তিন চারজনের পরেই, কিন্তু ছেলে হয়েছে অনেক পরে। তো ছেলে একদিন গল্প করতেছে, আব্বা বদরের যুদ্ধের সময় আপনি আমার তলোয়ারের সামনে কয়েকবার পড়ছিলেন, আমার তলোয়ারের সামনে, কিন্তু আপনি বাবা দেখে আমি বিরত ছিলাম, কিচ্ছু বলিনি, আমার তলোয়ার সামলায় রাখছিলাম। উনি কাফেরদের দলে ছিলেন, ছেলে কইছিল কাফেরদের দল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি বললেন, বাবা তুমি যদি একবার আমার তলোয়ারের সামনে পড়তে, বারবার না, একবার, আমি তোমার গর্দান উড়াই দিতাম। ছেলে বলতেছে আপনি কয়েকবার পড়ছিলেন আমার সামনে, বাপ দেখে কিচ্ছু বলি নাই, আর বাপ কইতেছে তুমি যদি একবার পড়তে আমার তলোয়ারের সামনে, আমি তোমার গর্দান উড়াই দিতাম, কারণ তুমি কাফের ছিলে, তুমি মুসলমানকে উৎখাত করতে আসছো, ইসলামকে ধ্বংস করতে আসছো, তোমাকে আমি এক সেকেন্ড সময় দিতাম। কাফেরদের মোকাবেলায় কঠিন, আর আমরা কাফেরদের দরদে গলে যাই, মুসলমানের নামই তো খাতায় নেই। এক এক কাফের দরদে বলে দেয়, কাফেরদেরকে দাওয়াত করে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে, মুসলমানদের কলিজার টুকরা যে রাষ্ট্র বাইতুল্লাহ যেখানে, সেখানে কাফেরদের দাওয়াত দিয়ে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। তারা ইহুদিদের কথায় উঠতেছে আর বসতেছে, ইসলামের কিছুই নেই, শুধু নামকে হচ্ছে মুসলমান। আল্লাহ কোরআনে যা বলছেন এই শিক্ষা তাদের মধ্যে নেই, তারা তো পড়াশোনা করছে আমেরিকায়, তারা তো কোনো মাদ্রাসায় পড়ালেখা করে নাই, এইসব শাসকরা কোন মাদ্রাসায় লেখাপড়া করার কেসবত হয় নাই, তারা ইহুদি খ্রিস্টানের কাছে পড়াশোনা করছে, করে তাদেরকে বন্ধু বানাইছে আর মুসলমানদেরকে দুশ্মন বানাইছে। মুসলমান যত লেবার আছে সব ভাগাই দিছে, আর যত বিধর্মী লেবার আছে এইগুলো ঢুকানো হইতেছে, মুসলমানদের কিছুই নেই। একটা আল খেলনা গায়ে দেয় মনে হয় কত বড় বুজুর্গ, নাউজুবিল্লাহ মিনজাল, শয়তানও লজ্জা পায় এদিকে দেখে, শয়তানও লজ্জা পায় এই শয়তানে আমিও পারব। তো বলা হইতেছে যারা নবীদের সাথে আছে কাফেরদের মোকাবেলায় বজ্র কঠিন, আর নিজেদের মধ্যে রুহামা বাইনাহুম বড় দয়ালু, বড় দয়া। মুসলমান ভাই ভুল ত্রুটি করতেছে, নিজ দয়ায় ক্ষমা করে দিচ্ছে, আমার ভাই, আমার ভাই, যে কোন লোক কালেমা পড়ছে আমার ভাই, ওর সব ত্রুটি ক্ষমাযোগ্য, খুব দয়াশীল, সবসময় তার ফিকির থাকে অন্যকে কেমনে উপকার করা যায়, অন্যকে কেমনে উপকার করা যায়, আমার দ্বারা যেন কারোর ক্ষতি না হয়, আমার দ্বারা যেন মানুষের উপকার হয়, এই ধান্দা সবসময় তার মাথায়। এই একটা বলা হয়েছে তুমি মুসলমান ভাইয়ের প্রতি রহম করবা, দয়া করবা, মায়া করবা। আল্লাহ কোরআন বলতেছে, আল্লাহ কোরআন বলতেছে সাবমিশ করা। আর নবীজি তো কত বলছে, ইরহামু মান ফিল আরজ ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি আল্লাহর বান্দাদেরকে রহম করো, যেভাবে পারো তাকে রহম করো, দয়া দেখাও, করুণা দেখাও, যতটুক পারো উপকার করো, ক্ষতির যেন না হয় তোমার দ্বারা, তোমার দ্বারা যেন কোন মুসলমানের ক্ষতি না হয় এটা খেয়াল করো। ইরহামু মান ফিল আরজ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ তারপরে দয়া করার ওয়াদা করতেছে, আল্লাহ ওই ব্যক্তির উপরে দয়া করার ওয়াদা করতেছে, আমার বান্দার প্রতি দয়া করো, আমি তোমার প্রতি দয়া করব। মুসলমানের সিফাত কি এটা? এজন্য অন্য একটা হাদিসের মধ্যে আসছে কানজুল উম্মাল, একটা হাদিসের কিতাবের নাম হল কানজুল উম্মাল। এই কিতাবের মধ্যে একটা হাদিস আসছে, খায়রুন নাস মা ইয়ানফাউন নাস ফাকুন নাফিআন। তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে ভাইকে উপকার করে, তার মুসলমান ভাইকে কি করে, সেই সর্বোত্তম। আমার তো একটা হাদিস শুনে বসে আছে, সেই সর্বোত্তম যে নাকি কোরআন শেখে আর কোরআন শিখায়। ওটা সহি হাদিস, ওই ব্যক্তিও সর্বোত্তম, কিন্তু সর্বোত্তমের কাতারে তো আরো লোক আছে। তার মধ্যে একটা লোককে যার দ্বারা মানুষের কল্যাণ হয়, সারা জীবনে কখনো সে কাউকে ক্ষতি করার, কাউকে ডাউন দেওয়ার চিন্তা করে নাই, পারলে একটু উপকার করছে, সৎ উপদেশ দিচ্ছে, সৎ উপদেশ দিচ্ছে। একে বলে মুসলমান খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে মানুষদেরকে উপকার করে, মানুষদেরকে উপকার করে। আমাদেরকে এই সিফাত অর্জন করে আল্লাহ তৌফিক দান করে, সবসময় অন্যকে উপকার করার চিন্তা করব, কিন্তু কাউকে কোনো সময় আমার দ্বারা ক্ষতি হবে না, কারণ ক্ষতি হইলে আমার দ্বারা যে কারোর ক্ষতি হয়। এক হাদিসে আছে, যত বড় ইবাদত করো তোমার নাম মুসলমানের খাতায় নেই, তুমি যদি মানুষের ক্ষতির ফিকির করো তোমার নাম আল্লাহর দরবারে মুসলমানদের খাতায় তোমার নাম নেই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বুখারী শরীফের হাদিস। বর্ণনা তো কথায় কথায় বুখারী, কোথায় কথায় বুখারী, অথচ বুখারীর ধারে কাছেও নেই। আপনি কি জানে বুখারিতে আছে না? আমি আপনাদের দোয়ায় বুখারি শরীফ পড়াই, বুখারি শরীফ পড়াই, বুখারি শরীফের সাথে আমার সম্পর্ক 45-47 বছর বুখারী তো সেখানে আছে, যার দ্বারা কষ্ট হয় যে অন্য ভাইকে কষ্ট দেয়, বিপদে ফেলে, বিপদে ফেলে, সে মুসলমান না। আল্লাহ খাতা তার মুসলমানের লিস্টের মধ্যে তার নাম নেই। আর এক হাদিসে আছে, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা আমওয়ালিহিম ওয়া দিমাইহিম, মুমিন তাকে বলা হবে যার দ্বারা অন্য মুসলমানের জানের বা মালের কোন ক্ষয়ক্ষতি হয় না, জানের বা মালের ক্ষয়ক্ষতি হয় না, তাকে মুমিন বলা হবে। আল মুমিনু মান আমিনাহুন নাস আলা আমওয়ালিহিম ওয়া দিমাইহিম। তিন নম্বরে হাদিসে আসছে, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খানা খাবে, সুন্নত অনুযায়ী চলবে, নবীদের তরিকা অনুযায়ী, তার কোন নির্দিষ্ট তরিকা নেই, কোন মাংসতং নেই, কোন রেলিং নেই, কোন ডেমোক্রেসি নেই, সব কুফর, একটাই তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহ। গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, কত তন্ত্র দুনিয়াতে আছে, সব কুফরি তন্ত্র, ইসলাম তো একটাই। গণতন্ত্রে আপনি যেভাবে মালিক হইতে পারেন, যেভাবে মালিক হইতে পারেন, বৈধ, সব বৈধ, আপনাকে জিজ্ঞেস করা হবে না আপনি কি হালাল ভাবে এই টাকা রোজগার করছেন, দেখা হবে। এটা গণতন্ত্র। আর সমাজতন্ত্রে কোন মালিকানা নেই, আপনি একটা জীব, গরু, সারাদিন খাটবেন, রেশনে আপনার রুটি আসবে, কাপড় আসবে, খাবে। গরু দিয়ে সারাদিন কাজ না হয় না, বিকেলে কিছু ঘাস দেওয়া হয়, এটা হল সমাজতন্ত্র। সমস্ত সম্পদের মালিক রাষ্ট্র, সম্পদের মালিক কে সমাজতন্ত্রে, রাষ্ট্র। জনগণ খাটবে, খাবে, খাটবে, খাবে, তাহলে জাকাত কারপর আসবে? জনগণের যখন মালিকানাই নেই, ইসলামের যে জাকাত, এটা তো কার উপর আসবে না? ইসলামের উপর যে হজ, এই হজ তো কার উপর আসবে না? ইসলামে মসজিদ বানাইতে হবে, ওর টাকাই তো নেই, খাটতেছে, বিকেলে রুটি আসতেছে, নগদ টাকা তো আসতেছে। মানুষকে গরু বানাই, লেনিন কালমার্কস যে থিওরি দিয়ে গেছে, মানুষকে গরু বানানোর থিওরি, আর গণতন্ত্র ডাকাত বানানোর থিওরি। গণতন্ত্র কি? ওরা বানায় গরু, এরা বানায় ডাকাত, যেভাবে লুণ্ঠন করে বানো, সব মালিকানা বৈধ। নাউজুবিল্লাহ। এদের ইসলাম কোনটাকে সমর্থন করবে? ইসলাম ইসলাম, কোরআন সুন্নাহ। তো বলতেছিলাম, কোরআন সুন্নাহ দাবি হল, আপনার আমার দ্বারা কারোর ক্ষতি হইতে পারবে না, ক্ষতির চিন্তাই করা যাবে না, হওয়া তো পরের কথা, আমি আর এক ভাইয়ের ক্ষতির চিন্তাই করব না, আমি চিন্তা করব আর এক ভাইকে তো লাভ করানো যায় কেমনে। আমার দোকানে আসছে, আমার দোকানে আসে, সে যেন না ঠকে, লাভবান হয় জন্য, আমি তো লাভ কম করি, আল্লাহ বরকত দিয়ে বাড়াই দিবেন, আমি একটু লাভ কম করে ওরে জিতাই দিই, আল্লাহ আমাকে বাড়াই দিবেন। বাড়ানোর মালিক কে?
আল্লাহ।
আল্লাহ বাড়াই দিবেন। দিনের দিক দিয়ে, দুনিয়ার দিক দিয়ে, সব দিক দিয়ে অন্যের উপকারে চিন্তা করতে হবে। দুনিয়ার দিক দিয়েও, দিনের দিক দিয়ে। এই লোকটা নামাজ পড়ে না, দোজকে দেখতেছে, ওরে হাতে পায়ে ধরে, ওরে চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, ওর সাথে বন্ধুত্ব করে ওকে মসজিদে নিয়ে আসতেছে, চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, ওর ছেলে পেলের জন্য হাদিয়া নিয়ে ওরে কি করতেছে, মসজিদে নিয়ে আসতেছে। আমার এই ভাই দোজক থেকে বেঁচে যাক, আমার এই ভাই দোজক থেকে বেঁচে যাক। এই হলো মুসলমানের সিফাত। সে অন্য ভাইয়ের দুনিয়ার দিক দিয়ে বা দিনের দিক দিয়ে কিভাবে উপকার করা যায়, কিভাবে কল্যাণ করা যায় সর্বক্ষণ এই চিন্তা করে, কখনো ক্ষতির চিন্তা করে না, কখনো না। এই হলো মুসলমানের সিফাত। এখন আসেন, আমরা যারা মুসলমান আছি আমাদের কি হালাত, আমাদের কি হালাত? নবীজি বলেছেন যে মাল জনগণের মধ্যে পৌঁছাই দেয়, সাপ্লাই দেয়, আল্লাহ তার রিজিক বাড়াই দেয়। আর যে জমা করে বসে থাকে, ক্রাইসিস সৃষ্টি হোক, মুসলমানরা কষ্ট পাক, দাম বাড়ুক, তখন ছাড়ব মাল, তার আগে ছাড়ব না। একে আরবিতে বলে মুহতাকির। কি বলে? মুহতাকির। এর উপরে আল্লাহ লানত দিছে, আল্লাহর গজবের কথা বলছে। হাদিস, আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউলুন। জালেব মানে যে সাপ্লাই দেয়, একটা খেদমত, মানুষের খেদমত, সাপ্লাই জারি রাখে, আল্লাহ তাকে রিজিক দেয়। আর যে দাম বাড়ার অপেক্ষায় বসে থাকে, মানুষের কষ্ট হয়, একটা লোক স্বাভাবিকভাবে দাম বাড়ে, ধানের সিজনে যে দাম থাকে তিন মাস পরে তাতে কি হয়, বেশি হয়। ওই যে জমা করে রাখলো, এটা না জায়েজ না, ওটা দুনিয়ার স্বাভাবিক গতি, স্বাভাবিক ওটা না, এটা হলো সে ইচ্ছা করে জমা করে রাখছে, তাতে বাজারে ক্রাইসিস সৃষ্টি হয়, মানুষেরা মাল না পায়, না পাওয়ার কারণে দাম বেড়ে যায়, এইটা হলো মুহতাকির, জমা করনে ওয়ালা। এর উপরে আল্লাহর গজব, এর উপরে আল্লাহর লানত। আর এই কাজ মুসলমানরা করতেছে, তারা করতেছে, মুসলমানরা করতেছে। তা নাহলে এক এক জিনিসের দাম এত বাড়ার কি কারণ থাকতে পারে? যদি সত্যিই এই দেশে মাল না থাকতো, আজকে কর্ণফুলী নদী পেঁয়াজে পরিপূর্ণ হয়ে গেছে, কর্ণফুলী নদী চিটাগাঙের পুরা কর্ণফুলী পেঁয়াজ দিয়ে ছেয়ে গেছে। আরো বিভিন্ন নদী, দাউদকান্দির দিকে কোন কোন নদী পেঁয়াজে ছেয়ে গেছে। তাহলে বোঝা গেল মালের ঘাটতি ছিল না, কিন্তু এই অভিশপ্ত কিছু ব্যবসায়ী, অভিশপ্ত কিছু ব্যবসায়ী মুসলমানদেরকে কষ্ট দিছে, এখনো দিচ্ছে, দিয়ে এই মালগুলো জমা রাখছে। 38 টাকার পেঁয়াজ 300 টাকায় কিনতে হয়েছে। এদের আসল শাস্তি হাদিসে আসছে, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মাঝখানে ফেলবেন এবং মাথার নিচের দিক দিয়ে ফেলবেন। এদেরকে আল্লাহ জাহান্নামে ফেলবেন কিভাবে? মাথা নিচের দিকে দিয়ে। আসল শাস্তি অপেক্ষা করতেছে, দুনিয়া তো শাস্তি শুরু হয়ে গেছে। কি শাস্তি? পেঁয়াজ সব পচে যাচ্ছে, যা জমা করছিল এগুলো পচে যেতেছে। এদিক দিয়ে সরকার এগুলো তালাশ করে করে এদের নামে মামলা দিচ্ছে, কারা কারা পেঁয়াজ জমা করছিল সবার নামে এখন মামলা হইতেছে। তো পেঁয়াজও গেল, তুমিও জেলে গেলে, কি লাভটা হলো? প্রত্যেকটা হারামের শুধু আখেরাতে ক্ষতি না, প্রত্যেকটা হারামের শুধু ক্ষতি আখেরাতে না, দুনিয়াতেও ক্ষতি হয়। প্রত্যেকটা গুনাহের কাজে ক্ষতি দুনিয়াতেও হয়। এই জন্য নবীজি বলছেন যে মাল সাপ্লাই দেয়, প্রবাহ জারি রাখে, আল্লাহ তাকে রিজিক দিবে। আর যে বন্ধ করে মাল জমা রেখে মুসলমানকে প্রেশান করে, তার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত। আমরা সেই লানতের মধ্যে অনেক ব্যবসায়ী পড়ে গেছে এই কোরআন হাদিস না জানার কারণে, ওলামা একরামকে জিজ্ঞাসা না করার কারণে। ওলামাদের দায়িত্ব বুঝানো যে মাল জমা রেখে কষ্ট দেওয়া যায় নাই, এমন ভাবে জমা রাখলেন বাজারে পর্যাপ্ত মাল আছে, এটা অসুবিধা নেই, অসুবিধা নেই। ওলামাদের দায়িত্ব বুঝানো, ব্যবসায়ীদের দায়িত্ব খেদমতে নিয়েতে মালের প্রবাহ জারি রাখা, মালের প্রবাহ জারি রাখা। আর সরকারের দায়িত্ব হলো বাজার মনিটরিং করা, বাজার দেখাশোনা করা। বাজার ঘুরে ঘুরে দেখতে হয় কেউ এই অসৎ কাজ করতেছে কিনা। চারু খলিফার জীবনে লেখা আছে, হয়তো আবু বকর, ওমর, উসমান, আলী প্রত্যেকের জীবনে লেখা আছে, ওনারা বাজার ঘুরতেন, গোদাম চেক করতেন, কারা কারা মাল জমা রাখছে, তাদেরকে শাস্তি দিতেন, তাদের ব্যবসা বন্ধ করে দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার দেখেছিলেন, একখানা দেখেন মাল জমা করা, বলেন এগুলো জমা করছে কেন, বাজারে নেয় নাই কেন? বলে এই লোকটা বেশি লাভ হলে যখন মার্কেটে মার্কেটে মাল থাকবে না তখন এটা উনি বাজারে দিবে, তাই এখন জমা রাখছে। হযরত আলী বলেন আগুন আনো, আগুন আগুন নিয়ে আস, আগুন নিয়ে আস, আগুন দিয়ে সমস্ত মাল পোড়াই দিলেন, যে লোক মাল জমা করছে সব পোড়াই দিলেন। তাহলে কত ভয়াবহ কাজ এটা। এক হাদিসে আসছে যে ব্যক্তি মুসলমানদেরকে কষ্ট হইতেছে তারপরও মাল জমা রাখছে, সে আল্লাহ থেকে পৃথক হয়ে গেল, আল্লাহ তার থেকে পৃথক হয়ে গেল, আল্লাহর সাথে ওই ব্যবসায়ের কোন সম্পর্ক নেই। মুসলমানের কষ্ট হইতেছে তারপরও মাল জমা রাখছে, আড়তদার মজুরদার তারপরও কি করছে, কষ্ট দেখো মাল ছাড়তেছে না, সে আল্লাহ থেকে পৃথক হয়ে গেছে, আল্লাহ তার থেকে ফকত বারি আল্লাহ মিন আল্লাহ ও বারি আল্লাহ মিন, বারিয়া মানে পৃথক, সেও আল্লাহ থেকে পৃথক হয়ে গেছে, আল্লাহ তার থেকে পৃথক হয়ে গেছে, আল্লাহর সাথে তার কোনো কানেকশন নেই, আল্লাহর সাথে তার কোনো কানেকশন নেই। এই যদি পয়লা কাতারে নামাজ পড়ে কোনো লাভ আছে? কোনো নামাজ কবুল হবে? তো তো আল্লাহর সাথে সম্পর্ক নেই, আল্লাহ থেকে তুমি দূরে, তোমার ইবাদত কেমনে আল্লাহর কাছে যাবে? আর এক হাদিস আসছে যে মাল সাপ্লাই দেয়, প্রবাহ জারি রাখে, তার ফজিলত আল্লাহর রাস্তায় যে জিহাদ করতেছে, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জিহাদ করতেছে তার যত ফজিলত, এই সাপ্লাইয়ারের এত ফজিলত। আর যে মাল জমা রেখে কষ্ট দেয়, দেখতেছে এই মুহূর্তে মাল না ছাড়লে কষ্ট হবে, দাম বেড়ে যাবে, তারপরও জমা রাখছে, একে বলা হয়েছে কাল মুলহিদ ফি কিতাবিল্লাহ, এর উদাহরণ হল আল্লাহর কোরআনকে অস্বীকারকারীর মতো। আল্লাহর কোরআনকে অস্বীকার করার যে গুনাহ, এই মাল যে জমা রাখলো মুসলমানদের কষ্ট দিয়ে, কষ্ট না দিলে ক্ষতি নেই, কষ্ট দিয়ে যে জমা রাখলো তার গুনাহ কোরআন অস্বীকারকারীর মতো গুনাহ। কি ভয়ঙ্কর কথা! আর এক হাদিসে আসছে, একমাত্র যারা দুর্নীতিবাজ, অন্যায়কারী, আত্মসাৎকারী, এরা ছাড়া কেউ মাল জমা রাখবে না, মজুদদারি করবে না, আড়তদারি করবে না, মুসলমানদের কষ্ট দিয়ে মাল জমা করবে না। কিন্তু কে করবে? যে দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ, ফেতনা সৃষ্টিকারী, এছাড়া কেউ করবে না। হযরত কাবে আহবাব থেকে একটা হাদিস আছে, এটাই আজকে শেষ হাদিস। উনি বলেন, মুসলমানদের কষ্ট দিয়ে যদি কেউ মাল জমা করে, মুসলমানদের কষ্ট দিয়ে যদি কেউ মাল জমা করে, পরে নিজের ভুল বুঝতে পারে, আমার কাজটা ঠিক হয়নি, ওলামাদের বয়ান শুনে বুঝতে পারলো আমার কাজটা কি হয় নাই, ঠিক হয় নাই, তখন সম্পূর্ণ মাল বিক্রি করে যা টাকা আসছে টোটাল টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিছে, মসজিদে দিয়ে দিছে, মসজিদ বানাইতে দিয়ে দিছে, টোটাল টাকা। তো ওই হাদিসে আসছে, তার যে গুনাহ হয়ে গেছে ওই গুনার ক্ষতিপূরণ হবে না। মাল জমা রেখে মুসলমানদের যে কষ্ট দিল, এতে তার যে গুনাহ হয়েছে, সমস্ত মাল বিক্রি করে আল্লাহ রাস্তা দান করে দিল, এক টাকাও নিজে রাখলো না, ওই গুনার কাফারা হবে না, ওই গুনাহে কাফারা হবে না। কাজেই আমি পুরা দুনিয়ার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনারা কোরআন হাদিস জানেন, আপনারা কোরআন হাদিস জানেন, আপনারা মানুষদেরকে কষ্ট দিয়ে মাল জমা রাখবেন না, কষ্ট দিয়ে, কষ্ট না হলে রাখেন, বাজারে প্রচুর মাল আছে, আপনি জমা করে রাখছেন, ওই জমা করার কোনো গুনাহ হবে না, বাজারে প্রচুর মাল আছে, দামও ঠিক আছে, সেই জমা করানো নিষেধ না। যে জমা করার দ্বারা মানুষের কষ্ট হয়, মূল্য বৃদ্ধি পায়, সেটা হারাম, সেটা লানত। কাজেই আমি সমস্ত মুসলমান ব্যবসায়ীদের কাছে নবীজির এই যে ফর্মুলা, নবীজির চরিত্র, এই চরিত্র আশা করি, যারা ভুলে করছে তারা যেন তৌবা করে, তৌবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, দান সৎকার করে, এবং ভবিষ্যতের জন্য এটা না করে। ওলামারা বুঝাবে, ওলামারা তো বুঝাইতেছে, সরকারের দায়িত্ব মনিটরিং করা, যে আগের থেকে হিসাব থাকতো আমার দেশে কি পরিমাণ মাল আছে, কি পরিমাণ চাহিদা আছে, তাহলে আগের থেকে বিদেশটা নিয়ে আসতো। আমার এই বন্ধু রাষ্ট্র আল্লাহ দুশ্মন, এই দুশ্মনের কাছ থেকে আনতে হবে, এটা কোনো জরুরি? এটা অঘোষিত আইনের মতো হয়ে গেছে, আইন করে নাই কিন্তু অঘোষিত আইন, যে আমার এই দুশ্মনের কাছ থেকে আনতে হবে। এটা না করে দুনিয়ার যেখানে পাওয়া যায় আগের থেকে যদি মাল সেখান থেকে আমদানি করত, এক দেশ 30 টাকায় দিতে চাইল, 30 টাকা দিবে, 30 টাকা, আমাদের মন্ত্রী মহোদয়রা এত বেশি বুদ্ধিমান নেয় নেই, এখন তার কাছ থেকেই 45 টাকায় দিস, 30 টাকাটা খাইল না, 45 টাকার ঠিক আছে, কি বুঝাইবেন? তারা একটা কোর্ট কাছারি গায়ে দিলে নিজের নিজে কি মনে করে, কোর্ট কাছারি গায়ে দিলে নিজেদের কি মনে করে, আমাদের মতো বিদ্যান আর কেউ নেই, এই তোমাদের বিদ্যা তো দেখলাম, সবাই ক্ষমতা দেওয়ার জন্য পাগল, যত পার্টি আছে সবাই ক্ষমতা দেওয়ার জন্য পাগল, আমাদেরকে বসান, দেখবে সোনার বাংলা নাই দিব, আরে বসে দেখো দেশ চালানো এত সহজ না, এটা পেঁয়াজ বেড়ে গেছে, এটা কয়েক মাসের মধ্যে সরকার কিছুই করতে পারল না। পেঁয়াজের দাম বেড়ে গেছে, কয়েক মাসের মধ্যে কোন নিয়ন্ত্রণ করতে পারল না, আর সবাই সরকার চালানোর জন্য লাফায়। এই জন্য সরকারের দায়িত্ব মনিটরিং, আড়তদারকে দেখাশোনা করা, উল্টাপাল্টা যে করবে এটা জেলে পাঠাই দেওয়া, এর গুদাম জ্বালাই দেওয়া, সরকারের দায়িত্ব। তিন শ্রেণীর দায়িত্ব, ওলামারা কোরআন হাদিস বলবে, জনগণ সেটা মানবে, আর সরকার দেখাশোনা করবে। এই তিন দায়িত্ব যদি কোন দেশে পালন হয়, সেই দেশে এই অবস্থা সৃষ্টি হবে না, এই অবস্থা সৃষ্টি হবে না। সব মালের দাম স্বাভাবিক থাকবে, সব মালের দাম কি থাকবে, স্বাভাবিক থাকবে। কিন্তু এগুলো নেই, ইসলাম না জানার কারণে কিভাবে মনিটরিং করতে হবে এটা তো সরকার জানে না। আমি বারবার বলছি, বিদেশ থেকে মাল আসতেছে, যে আসতেছে ওই বেচবে, ও কাগজ বেচতে পারবে না, ডকুমেন্ট বিক্রি করতে পারবে না। বারবার বলছি হাদিসে নিষেধ, ডকুমেন্ট বিক্রি করতে পারবে না, দাম বাড়বে না। অথচ আমাদের দেশে ডকুমেন্ট বিক্রি করা ব্যাপক একটা বালা মুসিবতের মতো হয়ে গেছে, আর এর কারণে দাম বেড়ে যাচ্ছে। যেহেতু বর্তমানে আমরা এই মুসিবতের মধ্যে আছি, এই জন্য এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, আমাদের কি করণীয়, এই দিক লক্ষ্য করে আমি এই কয়েকটা কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের নির্দেশ মেনে শুধু জান্নাতে না, আখেরাতে না, দুনিয়াতেও আরামের সাথে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।